আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে ঈশ্বর আমাদের অনেক আশীর্বাদ করেছেন, অপূর্ব সৃষ্টির মধ্যে তিনি আমাদেরকে রেখেছেন। কারণ সৃষ্টির মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে, সব সৃষ্টির মধ্যে মানুষই শ্রেষ্ঠ, আর সেই শ্রেষ্ঠত্ব দিয়ে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। আমরা যেন তার ভজনা করি, তার স্তবস্তুতি আরাধনা করি। ঈশ্বরের এই মহৎ উদ্দেশ্য যে ঈশ্বর তার সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে আপনার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, যে মানুষকে সেই মানুষকে তিনি তার সৃষ্টির মধ্যে সমস্ত ক্ষমতা, সমস্ত অধিকার, সমস্ত দায়িত্ব দিয়ে তিনি এই পৃথিবীতে রেখেছেন। আমরা প্রভুকে ধন্যবাদ দিতে পারি প্রভুর এই মহৎ উদ্দেশ্য এবং তার দয়া, তার আশীর্বাদ তিনি মনুষ্য জাতির উপরে তিনি রেখেছেন, তাই আমরা প্রভুর ধন্যবাদ করি। যে সৃষ্টির কথা আমি এই মাত্র বলেছি, আর সেই সৃষ্টি মানব জাতির জন্য অনেক কিছু প্রকাশ করে। সৃষ্টি ঈশ্বরকে প্রকাশ করে, তার সৃষ্টির মধ্যে সমস্ত কিছু আমরা দেখতে পাই। ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের প্রভাব আমরা সবকিছুর মধ্যে দিয়ে দেখতে পাই। ঈশ্বর আমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টির মধ্যে আমরা অনেক কিছু লক্ষ্য করি যেটা তার গৌরব বর্ণনা করে। যেমন আমরা যদি আদিপুস্তক ১৯ অধ্যায় পড়ি, ১৯ অধ্যায় এক পদের মধ্যে, দুই পদের মধ্যে, তিন পদের মধ্যে আমরা কিছুটা দেখতে পাই যে আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে, দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে। সো আমরা দেখতে পাই যে ঈশ্বর কিভাবে তিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের কাছে তার ক্ষমতা, তার গৌরব তিনি প্রকাশ করেছেন, যে গৌরব সৃষ্টি প্রকাশ করছে। আর যে পুস্তক আমরা শিক্ষা দিচ্ছি আমাদের প্রথম সিরিজের মধ্যে, যে সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা, এটা কেমন করে সম্ভব যে সৃষ্টি ঈশ্বরকে প্রকাশ করতে পারে, সৃষ্টির মধ্যে দিয়ে আমরা কিভাবে ঈশ্বরকে জানতে পারি, আর সেটাই হচ্ছে আমাদের এই পাঠের মূল বিষয়, যে ঈশ্বরকে জানা। আর এই যে সিরিজগুলো রয়েছে, পাঁচটি বই, সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা প্রথম বই, এবং এই বইয়ের মধ্যে আমরা যে বিষয়টা আমরা দেখব, যে প্রত্যেকটি পাঠ যখন শুরু করা হয়, তখন পাঠের যে প্রথম বিষয়টা রয়েছে, যে পাঠের উদ্দেশ্য কি। সো সবসময় একটি পাঠ শুরু করার আগে, যেমন প্রথম বইয়ের মধ্যে আমাদের আটটি লেসন রয়েছে বা আটটি পাঠ রয়েছে, এই আটটি পাঠের মধ্যেই আমরা ঈশ্বরকে জানতে পারব। প্রথম পাঠের মধ্যে যেটা রয়েছে, যে এই পাঠের উদ্দেশ্য হল পৃথিবীর স্রষ্টাকে তা আবিষ্কার করা। পবিত্র বাইবেলের প্রথম অধ্যায়ের সৃষ্টির কাহিনী লেখা আছে, যেটা আমরা আমাদের বইয়ের প্রথম বক্সের মধ্যে আমরা দেখতে পারি। প্রথম বাক্সের মধ্যে আমরা দেখতে পারি আদিপুস্তক থেকে যে পাঁচটি পদ নেওয়া হয়েছে, এক অধ্যায় এক থেকে পাঁচ পদ, এই পাঁচটি পদের মধ্যে ঈশ্বর কিভাবে পৃথিবীকে সৃষ্টি করলেন, আর এই সৃষ্টি কিভাবে ঈশ্বরকে প্রকাশ করছেন। পাঠের উদ্দেশ্য হল যে উদ্দেশ্য সেটা আমাদেরকে আবিষ্কার করতে হবে। সো যখন আমরা এই প্রথম পাঠটি করব, তখন আমাদেরকে ফোকাস করতে হবে বা আমাদের দৃষ্টি দিতে হবে যে পৃথিবীর স্রষ্টা কে তা আবিষ্কার করা। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে জল স্থল এবং আকাশমণ্ডল, গাছ, লতা পাতা, তরু, পশু, পাখি, মানুষ, এই সব কিছু কে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির উপরে আমাদের জোর দিতে হবে যে এই সৃষ্টির স্রষ্টা কে। কারণ সৃষ্টির যদি স্রষ্টাকে আমরা চিনতে না পারি তাহলে সৃষ্টি সম্পর্কে আমরা জানতে পারব না। সুতরাং সৃষ্টির স্রষ্টাকে আমাদের আবিষ্কার করতে হবে। সো প্রথম পাঠের মধ্যে যে বিষয়টা রয়েছে যে স্রষ্টা কে, পৃথিবীর স্রষ্টা কে, তাকে আবিষ্কার করতে হবে। যেমন এক অধ্যায় এক পদের মধ্যে আছে, ঈশ্বর আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। সো আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন, সেই বিষয় আমরা কিভাবে জানতে পারব যে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন? তাহলে আকাশমণ্ডল আর পৃথিবীর অবস্থা, দ্বিতীয় পদের মধ্যে বলা হচ্ছে যে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলদির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিত করিতেছিল। সো এই যে প্রথম এক এবং দুই পদের মধ্যে আমরা পৃথিবীর একটা পূর্ব অবস্থা দেখতে পাই। এই পৃথিবীর পূর্ব অবস্থাটা আমরা যিশাইয়া পুস্তক ৪৮ অধ্যায় ১৩ পদের মধ্যে যদি আমরা যাই, সেখানেও আমরা সৃষ্টির একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারব। যখন আমরা পাঠগুলো করব তখন আমাদের কিছুটা মানে চিন্তা থাকতে হবে যে পৃথিবীর সৃষ্টির ঈশ্বর বিভিন্ন জায়গায় তার সৃষ্টির কথা তিনি উল্লেখ করেছেন। যেমন আদিপুস্তক যিশাইয়া পুস্তক ৪৮ অধ্যায় ১৩ পদের মধ্যে যেটা লেখা রয়েছে এবং ১২ পদ থেকে যদি আমরা পড়ি, সেখানে আছে, হে জাকব, হে আমার আহুত ইসরায়েল, আমার বাক্যে কর্ণপাত করো, আমি তিনি, আমি আদি, আবার আমি অন্ত। তাহলে এই আদি এবং অন্ত অর্থাৎ ঈশ্বর এই সৃষ্টির আদি, তিনি আগেও ছিলেন এবং এখনো আছেন এবং যুগান্ত পর্যন্ত অর্থাৎ যুগের অন্ত অর্থাৎ শেষ পর্যন্ত তিনি থাকবেন। ১৩ পদের মধ্যে যিশাইয়া ৪৮ অধ্যায় ১৩ পদের মধ্যে বলা হচ্ছে, আমারই হস্ত পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়া আছে। তাহলে আমরা এখানে দেখতে পাই যে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছে ঈশ্বর, ঈশ্বরের হাত। তিনি এখানে বলছেন যে পৃথিবীর ভিত্তিমূল আমারই হস্ত স্থাপন করেছে, আমার দক্ষিণ হস্ত আকাশমণ্ডল বিস্তার করিয়াছে। আজকে যে আকাশমণ্ডল আমরা দেখি, এখানে যেটা লেখা রয়েছে যে আকাশমণ্ডল, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন, সুতরাং এই যিশাইয়া ৪৮ অধ্যায় ১৩ পদের মধ্যে আমরা সেই সত্যতা আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি বলছেন, আমারই হস্ত, হে ইসরায়েল কুল তোমরা শুন, আমারই হস্ত পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছে, আমারই দক্ষিণ হস্ত আকাশমণ্ডল বিস্তার করিয়াছে, আমি তাহাদিগকে ডাকিলে সে সমস্ত এক সঙ্গে দাঁড়ায়। সুতরাং যে পৃথিবী, যে আকাশমণ্ডল ঈশ্বর সৃষ্টি করেছেন, সেই আকাশমণ্ডল যদি ঈশ্বরের আহ্বান শুনে, এখানে বলা হচ্ছে যে আকাশমণ্ডল এক সঙ্গে, আমি ডাকিলে এক সঙ্গে দাঁড়ায়, অর্থাৎ এই যে দাঁড়ানোটা, এটা হচ্ছে যে আকাশমণ্ডল তার কথা শ্রবণ করে, আকাশমণ্ডল তার কথা শ্রবণ করে। এটা কত আশ্চর্য বিষয়! অর্থাৎ তার সৃষ্টির মধ্যে আকাশ এবং পৃথিবী, এটা সৃষ্টির শ্রেষ্ঠ জিনিস নয়, সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছি আমরা। সো সৃষ্টি যখন তার কথা শ্রবণ করা মাত্র উঠিয়া দাঁড়ায়, তখন আমরা কি ঈশ্বরের বাক্য শ্রবণ করার সঙ্গে সঙ্গে উঠিয়া দাঁড়াই? এইটা একটা প্রশ্নবোধক চিহ্ন। যখন আমরা এই পাঠটি পড়ি, যখন আমরা এই পাঠটি আলোচনা করি, একজন লিডার হিসাবে আমার চিন্তা করতে হবে যে ছাত্রছাত্রীদেরকে পুরো সৃষ্টির বিবরণটা বা সৃষ্টির স্রষ্টাকে আবিষ্কার কিভাবে করতে হয় এবং স্রষ্টার ক্ষমতা, তার আধিপত্য, তার কর্তৃত্ব আমরা এই সৃষ্টির মধ্যে দিয়ে দেখতে পাই যে তার হাত আকাশমণ্ডলকে বিস্তার করিয়া আছে। এবং দ্বিতীয় পদের মধ্যে যেটা লেখা রয়েছে পৃথিবী ঘোর ও শূন্য ছিল, পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলদির উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করতেছিলেন। আর আমরা যদি এই পদের জন্য দ্বিতীয় পদের জন্য একটু বাইবেল পদ দেখি, জিরমীয় চার অধ্যায় তেইশ চব্বিশ পদ যদি আমরা পড়ি বা পঁচিশ পদ, সেখানে যেমন লেখা রয়েছে, আমি পৃথিবীতে দৃষ্টিপাত করিলাম আর দেখো তাহা ঘোর ও শূন্য ছিল। আর এই যে দুই পদের মধ্যে লেখা রয়েছে যে পৃথিবী ঘোর ও শূন্য ছিল, এটা শুধু সৃষ্টি বিবরণের মধ্যে ঈশ্বর যে করেছেন এইটা তিনি পরবর্তীতে তিনি জিরমীয় ভাববাদীর মধ্যে দিয়ে তিনি ইসরায়েল জাতির কাছে তিনি এটা প্রকাশ করেছেন যে ঈশ্বর তিনি দেখেছিলেন তার সৃষ্টির আগে পৃথিবীতে সমস্ত কিছু সৃষ্টি করার পূর্বে তিনি দেখতে পেয়েছিলেন যে পৃথিবী ঘোর ও শূন্য ছিল, যেটা এখানে তেইশ পদের মধ্যে প্রকাশ করা হচ্ছে যে আমি দৃষ্টি করিলাম আর দেখো তাহা ঘোর ও শূন্য ছিল। আমি আকাশমণ্ডলের দিকে দৃষ্টিপাত করিলাম তাহার দীপ্তি ছিল না, অর্থাৎ অন্ধকার, এখানে যেটা বলা হচ্ছে দুই পদের মধ্যে অন্ধকার জলদির উপরে ছিল, আর সেইটা এখানে পরিষ্কারভাবে সাপোর্ট দিচ্ছে যে পৃথিবীর উপরে অর্থাৎ জলের উপরে এখানে বলা হচ্ছে অন্ধকার ছিল এবং জিরমীয় পুস্তকে জিরমীয়র কাছে ঈশ্বর প্রকাশ করলেন যে তিনি আকাশমণ্ডলের দিকে দৃষ্টিপাত করলেন তাহাতে দীপ্তি ছিল না, অর্থাৎ অন্ধকার ছিল, যেটা এই দুই পদের মধ্যে বলা হচ্ছে যে অন্ধকার জলদির উপরে ছিল, আর সেটা এখানে বলা হচ্ছে আমি পর্বতগণের উপরে দৃষ্টিপাত করিলাম আর দেখো সে সকল কাঁপিতেছে ও উপপর্বতগণ সকল টলটলায়মান হইতেছে, আমি দৃষ্টিপাত করিলাম আর দেখো মনুষ্য মাত্র নাই এবং আকাশের সমস্ত পক্ষী পলাইয়া গিয়াছে। আমরা এখানে যেটা দেখতে পাই প্রথম তেইশ এবং চব্বিশ পদের মধ্যে, বিশেষ করে তেইশ পদের মধ্যে যেটা আমরা দেখতে পাই যে ঈশ্বর জিরমীয়র কাছে সৃষ্টির বিবরণ অর্থাৎ সৃষ্টির প্রথমে কি অবস্থা ছিল সেটা তিনি প্রকাশ করেছেন। তারপরে আমরা দেখতে পাই যে এক অধ্যায় তিন পদের মধ্যে পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। আর আমরা দেখতে পাই যে দীপ্তি ঈশ্বর আলো। আমরা যদি মতি পাঁচ অধ্যায় চোদ্দ পদের মধ্যে দেখি, আর সেখানে লেখা আছে যে তোমরা জগতের আলো, এবং আমরা যদি যখন আট অধ্যায় বারো পদ পড়ি সেখানে আমরা দেখতে পাই যে যীশু বলেন আমি জগতের আলো, এবং এখানে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, আর সেই দীপ্তি অর্থাৎ যীশু খ্রিস্টকে তিনি প্রকাশ করলেন সেখানে যে দীপ্তি হোক, আর এই দীপ্তি ছিল, এই আলো ছিল যীশু খ্রিস্ট। আর সেই দিন থেকে যীশু খ্রিস্টের সেই আলো তিনি পৃথিবীতে তিনি স্থাপন করলেন, পৃথিবীকে তিনি আলোকিত করলেন। সুতরাং তিনি যখন আলো সৃষ্টি করলেন তখন অন্ধকার ছিল জলদির উপরে, সেই জলদির উপরে অবস্থিত অন্ধকার বিলীন হয়ে গেল। আমরা একটা গানে গান করি উদিল তপন তম বিনাশন, আর তম মানে অন্ধকার, অন্ধকার বিনাশ হয়ে গেল। অর্থাৎ ঈশ্বর যখন দীপ্তি স্থাপন করলেন, ঈশ্বর যখন আলো দিলেন, তিনি বললেন শুধু মুখের কথা দীপ্তি হোক, আর তাহাতে তখনই দীপ্তি হইল, আর সেই দীপ্তির মধ্যে সমস্ত কিছু প্রকাশিত হল, আর ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থিতি করিতেছিল। অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মা, এই ট্রিনিটি বা ত্রিত্ববাদ আমাদেরকে শিক্ষা দেয় যে ঈশ্বর তিনি পিতা, তার পুত্র, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, এই তিন ঈশ্বরের সমন্বয়ে আদি সৃষ্টি হয়েছিল, যেটা যখন এক অধ্যায় যদি আমরা পড়ি সেখানে আমরা সেই সমন্বয়টা দেখতে পাই, যে যদি আমরা সেই যখন লিখিত সুষমাচারের এক অধ্যায় পড়ি, আর সেখানে আমরা সেটা দেখতে পাই যে আদিতে কি ছিল, আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন, তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহলে আমরা দেখতে পাই যে এই সৃষ্টির মধ্যে যা কিছু সৃষ্টি হয়েছে সকল কিছুর মধ্যে পুত্র ঈশ্বরের একটা যোগাযোগ, সমন্বয় অথবা উপস্থিতি আমরা লক্ষ্য করি, যে তিনি সৃষ্টির সঙ্গে যুক্ত ছিলেন। ঈশ্বর যখন সমস্ত কিছু সৃষ্টি করলেন তখন পিতা পুত্র পবিত্র আত্মা তাদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারি, যে যা কিছু সৃষ্টি হয়েছে তাহা ব্যতিরেকে কিছুই হয়নি। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছিল আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। সো যে অন্ধকারের মধ্যে ঈশ্বর জ্যোতি দিলেন, যে অন্ধকারের মধ্যে ঈশ্বর আলো সৃষ্টি করে দিলেন, সেই আলো আজকের পৃথিবীতে মানুষ দেখতে পাচ্ছে না। আমরা যে লিটারাল আলো অর্থাৎ লিটারাল সূর্য লিটারাল আলো দেখতে পাই মানুষ হিসাবে সেটা দেখতে পাই, কিন্তু ঈশ্বরের যে আলো তার পুত্রের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছেন সেইটা দেখতে পায় না। সো আমরা যারা লিডার রয়েছি বা তোমরা যারা লিডার রয়েছ তোমাদের সবসময় মনে রাখতে হবে যে যখন তোমরা এই শিক্ষা দিবে তখন এই দীপ্তির কথা, এই দীপ্তি কে, আর দীপ্তি প্রভু যীশু খ্রিস্ট, এবং সেটা আমরা সেই মতি পাঁচদার মধ্যে আমি বলেছি এবং যোহন একদার মধ্যে সেই জ্যোতির কথা বলা হচ্ছে, সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, কারণ যেটা প্রথমে বলা হচ্ছে যে অন্ধকার জলদির উপরে ছিল আর সেই জলদির উপরে ঈশ্বর দীপ্তি স্থাপন করিলেন। তারপরে চতুর্থ পদের মধ্যে যেটা আমরা দেখতে পাই যে এরপরে রেজাল্ট, যখন ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করলেন, অন্ধকারপূর্ণ পৃথিবীকে তিনি আলোকিত করলেন, তখন এইটা ঈশ্বরের কাছে কেমন লাগল, ঈশ্বর কেমন ফিল করলেন, ঈশ্বর কেমন ফিল করলেন? তখন ঈশ্বর চার পদের মধ্যে বলা হচ্ছে, তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তিকে পৃথক করিলেন। অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। সো আলো এবং অন্ধকার, যেটা আজকে আমরা লিটারাল রাত এবং দিন দেখতে পাই, ঈশ্বর এই রাত দিন তিনি সৃষ্টি করেছেন, আর দিনের সময় আমরা অন্ধকার দেখি না, কারণ দিনের আলো রাত্রির অন্ধকারকে বিলীন করে দেয়। অর্থাৎ সূর্য পৃথিবীর যে লিটারাল বা যে আলো রয়েছে এই আলোর উৎস যেমন সূর্য, ঠিক আমাদের জীবনের আলো উৎস হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, আর সেই জিনিসকে ঈশ্বর উত্তম দেখিলেন। আর শেষে যেটা বলা হচ্ছে যে যেটা একটু আগে আমি বললাম যে দীপ্তির নাম ঈশ্বর দীপ্তির নাম দিবস এবং অন্ধকারের নাম রাত্রি রাখিলেন, আর সন্ধ্যা এবং প্রাতকাল হইলে প্রথম দিবস হইল। সো ঈশ্বর এই পৃথিবীকে তিনি সমস্ত কিছু তিনি সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু তিনি সৃষ্টি করলেন, এবং সেই সৃষ্টির প্রথম দিন থেকে শুরু করে তিনি ষষ্ঠ দিবস পর্যন্ত কাজ করলেন। সো আমরা এই সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরকে জানব, এবং আমরা এই প্রথম আদিপুস্তক এক থেকে পাঁচ পদের মধ্যে যেটা আমরা দেখতে পেলাম যে ঈশ্বর আকাশমণ্ডল সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী অন্ধকার ছিল আর অন্ধকার জলদির উপরে ছিল, তারপরে ঈশ্বর দীপ্তি দিলেন আর দীপ্তি তিনি উত্তম দেখিলেন, তারপরে অন্ধকারকে তিনি পৃথক করিলেন, রাত ও দিনের সৃষ্টি করলেন, আর এইভাবে প্রথম দিবস হল। সো যখন একজন শিক্ষক হিসাবে, একজন লিডার হিসাবে যখন আমরা বাইবেল স্টাডি করি, যখন আমরা গ্রুপে শিক্ষা দেই, তখন আমাদের সামনে যারা থাকে তাদেরকে এই কথা জোর দিয়ে বলতে হবে যে এই পৃথিবী, তখন আমাদের চারিপাশে পৃথিবীর সমস্ত কিছু দেখিয়ে বলতে হবে যে এই পৃথিবীর স্রষ্টা কে, কে সমস্ত সৃষ্টি করেছে, আমাদের চারিদিকে গাছ পালা আকাশ চন্দ্র সূর্য নদী নালা সমস্ত কিছু পশু পাখি সবকিছুর দিকে দৃষ্টিপাত করে আমরা দেখি ঈশ্বর এগুলো সৃষ্টি করেছেন, সুতরাং স্রষ্টা কে তা আমরা আবিষ্কার করতে পারি তার সৃষ্টির মধ্যে দিয়ে। সৃষ্টির মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছু আবিষ্কার করতে পারি এবং সেটা আমরা স্পষ্ট করে এখানে দেখতে পাচ্ছি এই পাঁচটি পদের মধ্যে, যেটা আমরা রোমীয় পুস্তক যদি আমরা দেখি, রোমীয় পুস্তক যদিও আমাদের দ্বিতীয় বক্সের মধ্যে এই কথাটা লেখা রয়েছে, এখানে পুরাটা লেখা হয়নি, কিন্তু আমি পুরাটা থেকে বলছি যে ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ ঈশ্বরের অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। সুতরাং এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের এই সমস্ত কিছু সৃষ্টির মধ্যে দিয়ে তার অদৃশ্য গুণ, তার পরাক্রম, তার ঈশ্বরত্ব, তার সৃষ্টি অর্থাৎ আকাশ মণ্ডল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং নদী পশু পাখি মনুষ্য এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তার সেই পরাক্রম, অনন্ত পরাক্রম এবং ঈশ্বরত্ব এই সমস্ত কিছু তার বিবিধ কার্যের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। সুতরাং আমরা যখন শিক্ষা দেব তখন আমাদের দ্বিতীয় বক্সের মধ্যে আরো কিছু বাইবেল পথ, আমি কয়েকটা বাইবেল পথ এমনি বললাম, তার মধ্যে এই রোমীয় এক অধ্যায় ২০ পদটা রয়েছে, কিন্তু অন্য দুটো বাইবেল পদ আমি দিয়েছি সৃষ্টির, যেমন আকাশমণ্ডল বা ঈশ্বরের কোন হাত কি করেছে, আকাশমণ্ডল তিনি কিভাবে সৃষ্টি করলেন, পৃথিবী ঘোর শূন্য ছিল, এইটার সাপোর্টিং বা সমর্থক বাইবেল পদ আমি দুটো দিয়েছি, সেই দুইটা তোমরা শুনেছ এবং তোমরা পরবর্তীতে সেটা দেখতে পাবে যে যিশু ৪৮ অধ্যায় ১৩ পদের মধ্যে রাখা রয়েছে এবং জিরুমীয় ৪ অধ্যায় ২৩ এবং ২৪ পদের মধ্যে আকাশমণ্ডল পৃথিবী ঘোর ইত্যাদি ছিল। তারপরে যখন আমরা এই আলোচনাটা করব আমরা আরো একটু দৃষ্টিপাত করব, বিশেষ করে যে বক্সের দ্বিতীয় বক্সের মধ্যে বেশ কিছু বাইবেল পদ দেওয়া আছে, যেমন যিশাইয়া ৪০ অধ্যায় ২৮ পদের মধ্যে যেটা লেখা রয়েছে যে তুমি কি শুনো নাই, অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা, ক্লান্ত হন না শ্রান্ত হন না, তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। সুতরাং আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সংযুক্ত ছিলেন, আর সেই প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর তিনি যখন এই পৃথিবীকে এক থেকে ষষ্ঠ দিন পর্যন্ত তিনি সৃষ্টি করলেন, আর তিনি বলছেন যে বাইবেল এই কথা বলা হচ্ছে যে অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু তিনি কখনো ক্লান্ত শ্রান্ত হন না, সুতরাং তার বুদ্ধির অনুসন্ধান করা যায় না, তার জ্ঞান তার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। এবং গীতসংহিতা ৯০ অধ্যায় ১ এবং ২ পদের মধ্যে যেটা লেখা রয়েছে যে হে প্রভু তুমি আমাদের বাসস্থান হইয়া আসিতেছ, পুরুষে পুরুষে হইয়া আসিতেছ, পর্বতগণের জন্ম হইবার পূর্বে তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। যখন আমরা এই লেসন দিব তখন আমাদের বাইবেল পদটি পুরোপুরি পড়তে হবে, পড়ার পরে বাইবেল পদের মধ্যে যে বিষয়টা বিশেষ জোর দেওয়া হয়েছে সেই বিষয়ের দিকে আমাদের খেয়াল করতে হবে। যেমন ইম্পর্টেন্ট ওয়ার্ডস যেটা এ ই আই ও ইউ তোমরা শিখেছ, কেমন সেখানে ইর মধ্যে যে কথা লেখা রয়েছে এ এর সাথে এ ই ইতে বলা হচ্ছে এম্পাসাইজ, এম্পাসাইজ মিন্স যে অংশটা তোমরা পাঠ করো ছাত্রদের কাছে তার মধ্যে বিশেষ বিশেষ বিষয়গুলো তোমাদের জোর দিতে হবে। অর্থাৎ যেমন আমি এক এবং দুই পদের মধ্যে জোর দিয়েছি যে আকাশমণ্ডল ও পৃথিবী কে সৃষ্টি করলেন, স্রষ্টা কে সেটা আবিষ্কার করতে হবে, পৃথিবীর অবস্থা কেমন ছিল সেই সময় সৃষ্টির আগে, আর এখানে আমরা দেখতে পাই ঘোর শূন্য ছিল। সুতরাং যখন আমরা একটা পদ পড়ব তখন আমাদের সেই দিকে খেয়াল করতে হবে, যে প্রশ্ন করতে হবে, যেমন এর মধ্যে লেখা রয়েছে অ্যাস্ক, অ্যাস্ক মিন্স প্রশ্ন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে কে, হে প্রভু তুমি আমাদের বাসস্থান হইয়া আসিতেছ, সো আমাদের বাসস্থান হইয়া কে আসিতেছে প্রশ্ন। তারপর এম্ফাসাইজের সঙ্গে যেমন আমাদের জোর দিতে হবে, তারপরে এ ই আই এর মধ্যে যেমন লেখা রয়েছে যে ইন ইয়োর ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজের কথায় নিজের ভাষায় আমরা সেই পদটাকে বা সেই প্যারাগ্রাফটাকে সেই অনুচ্ছেদটাকে আমরা বর্ণনা করব, আমরা ছেলে মেয়েদের কাছে বুঝিয়ে দেব নিজের ভাষায়। যদি বাঙালি ছেলে মেয়ে হয় বাঙালিদের ভাষায়, যদি অন্য কোনো ভাষাভাষীর ছেলে মেয়ে হয় তাদের ভাষায়। যেমন আমি যখন নিউ ইয়র্কের মধ্যে আমেরিকায় ছেলে মেয়েদেরকে শিক্ষা দেই, তারা বাংলা ভাষা বুঝে না, তখন আমি তাদেরকে ইংরেজি ভাষায় তাদেরকে বিষয়টা ব্যাখ্যা করে দেই, অথবা ইংরেজি ভাষার মধ্যে যখন আমি সেটা পড়ি তখন আর একটু সিম্পল ইংলিশের মধ্যে দিয়ে বা সেই বিষয়টাকে আর একটু এক্সপ্লেনেশন করে বা এক্সপ্লেইন করে তখন আমি আমার নিজের ভাষায় আমি প্রকাশ করি। এবং যেটা দ্বিতীয় ভার্স, দ্বিতীয় বক্সের মধ্যে যেটা লেখা রয়েছে এবং এ ই আই ও, ওর মধ্যে যেমন লেখা আছে আদার ভার্সেস, দ্যাট মিন্স এটা বলা হচ্ছে যে অন্যান্য বাইবেল পদগুলো, আমরা যে আদি পুস্তক এক অধ্যায় এক থেকে পাঁচ পদ পড়েছি, এই এক থেকে পাঁচ পদের সারমর্ম বা যা কিছু লেখা রয়েছে এই বিষয়কে আদার ভার্সেস কিভাবে অন্যান্য বাইবেল পদগুলো, বাইবেলের বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন পুস্তকের মধ্যে বিভিন্ন রকম পদ রয়েছে, সেই পদগুলা কিভাবে ওই এক থেকে পাঁচ পদকে সমর্থন করে বা সাপোর্ট করে, সেইটা সেই জন্য দ্বিতীয় বক্সগুলো পড়তে হবে। সো যখন আমরা গ্রুপ বাইবেল স্টাডি করব তখন তাদেরকে এইভাবে বুঝিয়ে দিতে হবে যে আদার ভার্সেস, অর্থাৎ এখানে যে দ্বিতীয় বক্সের মধ্যে আদার ভার্সেস রয়েছে, যেমন প্রথম তিমোথীয় এক অধ্যায় ১৭ পদ, তিনি যিনি যুগ পর্যায়ের আদা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর, আমাদের ঈশ্বর অদৃশ্য, আমরা তাকে দেখতে পারি না, যুগ পর্যায়ে যুগে যুগে তাহারই সমাদর মহিমা হোক। এখন এখানে প্রথম তিমোথীয় পুস্তকের এক অধ্যায় ১৭ পদের মধ্যে যেটা বলা হচ্ছে যে যিনি সৃষ্টিকর্তা তাকে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা যেন তার সমাদর করি, তাকে সম্মান করি, তার মহিমা আমরা প্রকাশ করি, সেটা আমাদের যখন আমরা এটা পড়ব তখন আমাদের এই দিকে দৃষ্টিপাত করতে হবে। আমরা রোমিও এক অধ্যায় ২০ পদ আমরা পড়েছি, তারপরে যিশাইয়া ২৬ অধ্যায় ৪ পদের মধ্যে লেখা রয়েছে যে তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু যিহোবাতেই যুগসমূহের শৈল, অর্থাৎ তিনি সৃষ্টির প্রধান, সৃষ্টির যে ফাউন্ডেশন বা ভিত্তি সেই ভিত্তির প্রধান হিসাবে তিনি। সুতরাং যে সদাপ্রভু ঈশ্বর তিনি এই ভিত্তিমূল স্থাপন করেছেন, যিনি আমাকে স্থাপন করেছে, তোমাকে স্থাপন করেছে, পৃথিবীর প্রত্যেকটি মানুষকে এবং যাবতীয় সৃষ্টির সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন তার উপর আমরা স্বাভাবিকভাবেই নির্ভর করতে পারি। সো আমরা এমন ঈশ্বরকে বিশ্বাস করি না যে ঈশ্বরের অস্তিত্ব নাই, আমরা এমন ঈশ্বরকে বিশ্বাস করি না যে ঈশ্বর উপর আমরা নির্ভর করতে পারি না। সুতরাং আমরা বলতে পারি যে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, জীবন মৃত্যু যার হাতে নিয়ন্ত্রিত হচ্ছেন সেই ঈশ্বরের উপর আমরা নির্ভর করতে পারি। যেমন দাউদ বলেছেন যে গীত সঙ্গীত ৪ অধ্যায়ের মধ্যে যে যখন আমি মৃত্যু ছায়ের উপত্যকা দিয়া গমন করে, গীত সঙ্গীত ২৩ অধ্যায় ৪ পদের মধ্যে বলা হচ্ছে যে যখন আমি মৃত্যু ছায়ের উপত্যকা দিয়া গমন করিব তখন অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যিনি আমাদের সঙ্গে সঙ্গে সব সময় আছে তার উপর আমরা নির্ভর করতে পারি। সুতরাং যখন আমরা এইভাবে লেসনগুলো করব তখন এই পদগুলোর উপর আমরা যথেষ্ট জোর দেব এবং ব্যাখ্যা করব। যিরমিয়া ১০ ১০-এর মধ্যে লেখা রয়েছে সদাপ্রভু সত্য ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী রাজা, তাহার ক্রোধে পৃথিবী কম্পিত হয় এবং তাহার কোপ জাতিগণ সহিতে পারে না। সো ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের প্রভাব, ঈশ্বরের কর্তৃত্ব, ঈশ্বর যে কত ভয়ঙ্কর হতে পারেন, তিনি ক্রোধে ধীর, তিনি দয়াতে মহান, সেটা আমরা দেখতে পাই। সুতরাং এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর সত্য এবং জীবন্ত। সুতরাং আমরা দেখতে পাই যে আমরা এমন ঈশ্বরের উপাসনা করি, আমরা এমন ঈশ্বরকে বিশ্বাস করি যিনি সত্য, যিনি জীবন্ত। আমরা কোন মৃত ঈশ্বরের উপাসনা করি না, আমরা জীবন্ত ঈশ্বরের উপাসনা করি। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্টকে যখন ক্রুশারোপিত করা হয়েছিল, প্রভু যীশু খ্রিস্টকে যখন কবরে শায়িত করা হয়েছিল, তখন তিনি কবরের মধ্যে থাকেন নাই। পৃথিবীর অনেক অনেক ধর্মবেত্তারা তারা মৃত্যুবরণ করেছে এবং তারা কবরের মধ্যে রয়েছে, তারা শায়িত রয়েছে, তারা এখনো সেই মৃত স্থানের মধ্যে রয়েছে, তারা পুনর্জীবিত হয়নি। কিন্তু আমরা যে ঈশ্বরকে উপাসনা করি, তিনি জীবন্ত ঈশ্বর আর তিনি অন্তকাল স্থায়ী রাজা, সুতরাং তিনি মৃতগণের মধ্যে থাকতে পারেন না। সেই জন্য আমরা যদি প্রথম করিন্থীয় 15 অধ্যায় আমরা 57 পদের মধ্যে শেষে সে যেখানে লেখা রয়েছে, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়, মৃত্যুর হুল পাপ আর পাপের বল ব্যবস্থা, আর সেই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কোনো মুক্তি পাই নাই। কিন্তু ঈশ্বরের মহা দয়া এবং তার আশীর্বাদ এবং তার দয়ার মধ্যে দিয়ে আমরা আজকে মুক্তি পেয়েছি। সুতরাং আমাদের, আমরা যে ঈশ্বরের উপাসনা করি, তিনি সত্য ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর। সুতরাং আমরা বলতে পারি সহজ করে যে আমরা সত্য জীবন্ত ঈশ্বরের উপাসনা করি। সো এটার মধ্যে লিঙ্ক রয়েছে সৃষ্টির মধ্যে, যে পৃথিবী সৃষ্টি করেছেন তাকে আবিষ্কার করতে হইলে, তার ক্ষমতা, তার প্রভাব, সেই সৃষ্টিকর্তাকে জানতে হইলে তার সমস্ত কিছু আমাদের জানা দরকার আছে। সুতরাং এই পদগুলো শুধু সরাসরি সৃষ্টির সাথে যুক্ত না, কিন্তু স্রষ্টার যে ক্ষমতা রয়েছে, যে তিনি যে মহিমাময়ীম, তিনি যে অদৃশ্য, তিনি যে যুগ পর্যায়ে জীবিত রয়েছেন, তার পরাক্রম, তার ঈশ্বরত্ব, তার অদৃশ্য গুণ, এই সমস্ত কিছুই আমরা দেখতে পারব যখন আমরা অন্যান্য আদার ভার্সেস, অর্থাৎ অন্যান্য ভার্সগুলো যখন আমরা পড়ব। তারপরে আমরা দেখতে পাই গীতসংহিতা 93 অধ্যায় 1-2 পদের মধ্যে, সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমাতে সজ্জিত, সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি, আর জগত অটল, তাহা বিচলিত হইবে না। তোমার সিংহাসন পূর্বাবধি অটল, অনাদিকাল হইতে তুমি বিদ্যমান। সুতরাং অনাদিকাল হইতে, যে কাল সৃষ্টি হয় নাই, যখন পৃথিবীর সৃষ্টি হয় নাই, তো সৃষ্টির আগে থেকে ঈশ্বর বিদ্যমান, অর্থাৎ তার কোনো আরম্ভ নাই, তার কোনো শুরু নাই। যদি আমরা আদি পুস্তকের আদি শব্দটা দেখি, আদি শব্দ মানে বিগিনিং, ইংরেজিতে বলা হচ্ছে বিগিনিং, এবং বাংলায় আমরা বলতে পারি শুরু, আরম্ভ, অর্থাৎ যে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন তার কোনো শুরু নাই, তার কোনো আরম্ভ নাই। যদি আমরা একটা বৃত্ত খাতার মধ্যে বা কোনো জায়গায় আমরা একটা বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তের যেমন কোনো শুরু নাই এবং শেষ নাই, ঠিক ঈশ্বরের কোনো শুরু বা শেষ নাই। তিনি সবসময় অনাদিকাল হইতে তুমি বিদ্যমান, অর্থাৎ তিনি সবসময় আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, এবং তিনি যুগ পর্যায়ে যুগে যুগে থাকবেন, যেটা আমরা প্রথমের মধ্যে দেখতে পাচ্ছি গীতসংহিতা 90 অধ্যায় 1-2 পদের মধ্যে, যে অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর, সেটা আমরা এখানে দেখতে পাই। এবং শেষে আরেকটা আদার ভার্সেসের মধ্যে, শেষে আরেকটা ভার্স রয়েছে, পদ রয়েছে, প্রথম বংশাবলী 29:11 পদের মধ্যে লেখা রয়েছে, হে সদাপ্রভু, মহত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই, কেননা স্বর্গ ও পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার, হে সদাপ্রভু, রাজ্য তোমার, তুমি সকলের মস্তক রূপে উন্নত। সুতরাং এই পদের মধ্যে ঈশ্বরের ক্ষমতা, তার প্রভাব, তার মহত্ব, তার গৌরব, তার জয়, তার প্রতাপ, আমরা এই ভার্সের মধ্যে সমস্ত কিছু দেখতে পাই। যেটা আমাদের পাঠের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ছিল পৃথিবীর স্রষ্টাকে আবিষ্কার করা, এবং সেই স্রষ্টাকে আবিষ্কার করতে গিয়ে আমরা দেখলাম যে তার ক্ষমতা, তার প্রভাব, তার পরাক্রম যে কত বিষয়, এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যেমন আমরা যোহন 1 অধ্যায় যখন আমরা 1-2 পদ পড়ছিলাম বা 3 পদ পড়ছিলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে যা বলা হচ্ছে, যে যা কিছু সৃষ্টি হয়েছে তাহাকে, তাহা ব্যতীত রেখে কিছুই সৃষ্টি হয় নাই। সুতরাং এখানেও আমরা দেখতে পাই যে কেননা স্বর্গেও পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার, অর্থাৎ যা কিছু সৃষ্টি করা হয়েছে স্বর্গে এবং পৃথিবীতে সব কিছু ঈশ্বরের হাতে রয়েছে। এবং আমরা যারা সৃষ্টির মধ্যে আছি, আমরা, আমাদেরকেও ঈশ্বর তার মূর্তিতে, অর্থাৎ প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং সমস্ত সৃষ্টি তার মধ্যে রয়েছে। সুতরাং প্রত্যেকটি পাঠের মধ্যে এরকম প্রথম বক্সের মধ্যে বাইবেল থেকে মূল পদ দেওয়া হয়েছে, এবং পরের বক্সের মধ্যে সেই আদার ভার্সেস যেটা দেওয়া হয়েছে সেটা প্রকাশ করা হয়েছে যে অন্যান্য ভার্সগুলো কিভাবে এই মূল পথকে সাপোর্ট করে এবং মূল স্রষ্টাকে আবিষ্কার করতে সাহায্য করে। সেই জন্য আমাদের ফোকাস রাখতে হবে সবসময় যে আমাদের কি আবিষ্কার করতে হবে, আর সেই আবিষ্কারের জন্য আমাদের এই পথগুলো পড়তে হবে। যে যখন আমরা এই পাঠটি আলোচনা করব তখন আমাদের দেখতে হবে যে পৃথিবীর স্রষ্টাকে, সেই স্রষ্টাকে আমাদের আবিষ্কার করতে হবে। এবং তারপরে যেমন শেষে বলা হচ্ছে সংজ্ঞা ও ব্যাখ্যা, কিছু কিছু শব্দ বা কিছু কিছু কথা হতে পারে আলোচনা করা দরকার আছে, যেমন কর্তৃত্ব, সৃষ্টি, অনন্তকাল, তারপরে আদি, যেটা বলা হচ্ছে এম্ফাসাইজ, এই এর মধ্যে যেমন এম্ফাসাইজ করতে হবে। সো এম্ফাসাইজ করার জন্য এখানে শব্দগুলো দেওয়া হচ্ছে এবং সেই এম্ফাসাইজের মধ্যে বা যেটা জোর দিতে হবে বা বিশেষভাবে উল্লেখ করতে হবে বা আলোচনা করতে হবে সেই শব্দগুলো এখানে দেওয়া হয়েছে, এবং তার ব্যাখ্যা বা এক্সপ্লেনেশনও দেওয়া হয়েছে। আর সেটা হচ্ছে কর্তৃত্ব, সৃষ্টি, যেমন সৃষ্টি বাইবেলে ব্যবহৃত এই শব্দের অর্থ হল কোনো কিছু উৎপন্ন করা বা কোনো উপাদান ব্যবহার না করে কিছু সৃষ্টি করা, অর্থাৎ ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করলেন, তিনি কিছু ব্যবহার করেন নাই, তিনি বললেন আলো হোক আর আলো হয়ে গেল, অর্থাৎ তিনি কোনো ম্যাটেরিয়ালস বা কোনো সাবস্ট্যান্স তিনি ব্যবহার করেন নাই কোনো কিছু সৃষ্টির জন্য। তিনি যা কিছু সৃষ্টি করেন সেই জন্য তিনি কোনো এলিমেন্টস বা কোনো পদার্থ বা কোনো কিছু ব্যবহার করেন না। আমরা যখন কোনো কিছু সৃষ্টি করি তখন আমরা উপাদান ব্যবহার করি, কোনো কোনো উপাদান, কোনো কোনো ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করি, কিন্তু ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন তিনি কোনো উপাদান তিনি ব্যবহার করেন না। তারপর আদি মানে আরম্ভ বা প্রথম, আমরা দেখতে পাই অমর, অমর শব্দের অর্থ কি। সুতরাং যখন আমরা বাইবেল স্টাডি করব এই শব্দগুলা এম্ফাসাইজ, অর্থাৎ এগুলোর উপর আমাদের জোর দিতে হবে। মহামহিম, অর্থাৎ মহামহিম শব্দ দিয়ে মহত্ব বা মর্যাদা বোঝানো হচ্ছে, সুতরাং সেটাও আমরা এখানে দেখতে পাই। আর সার্বভৌম, সবগুলো শব্দ আমি আলোচনা করছি না, কয়েকটি। সার্বভৌম মানে সবকিছুর উপরে সর্বোচ্চ, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে? সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, ঈশ্বর, এবং তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সুতরাং এই বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হবে, প্রধান স্থান দিতে হবে। তারপরে যেটা এ ই আই ও ইউ, ইউ মানে যেমন আমরা আমি বলে থাকি সাধারণত আলটিমেটলি অ্যাপ্লাই ইন ইউর লাইফ, অর্থাৎ আমাদের জীবনে তা প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। আমরা আদার ভার্সেস অন্যান্য পদগুলোর মধ্যে যে জিনিসগুলো দেখেছি আর সেই জিনিসগুলোর মধ্যে আমরা দেখেছি যে অন্যান্য পদগুলো আমরা কিভাবে আমাদের জীবনে, আমি অলরেডি আমার আলোচনার মধ্যে আমি কয়েকটা বলেছি, যেমন ঈশ্বরের উপর নির্ভর করতে হবে, আমরা জীবন্ত ঈশ্বরের উপাসনা করি, আমরা কোনো মৃত ঈশ্বরের উপাসনা করি না, ইত্যাদিভাবে আমরা কিভাবে এটা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। সো প্রত্যেকটা লেসন সৃষ্টিকর্তাকে আবিষ্কার করতে হবে, এবং আবিষ্কার করতে গিয়ে সেখান থেকে আমরা আমাদের জীবনের জন্য কি শিখতে পারি এবং সেটাও আমাদের সঙ্গে সঙ্গে আলোচনা করতে হবে। এবং পরিশেষে যেটা দেওয়া হচ্ছে যে প্রশ্নমালা, অর্থাৎ কয়েকটি প্রশ্ন, যদিও এই প্রশ্নগুলো প্রশ্নের উত্তর খুব সহজ, কিন্তু প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় আমাদের অবশ্যই পাশে যে বাইবেল পদগুলো দেওয়া আছে এবং সেই বাইবেল পদকে কেন্দ্র করে আমাদের উত্তর লিখতে হবে, এবং সরাসরি পাঠের মধ্যে যেভাবে উত্তর দেওয়া আছে সেইভাবে না, ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ তোমাদের বা যারা ছাত্রছাত্রী আছে তাদের নিজস্ব ভাষায়, নিজস্ব কথায় সেই উত্তরটা লিখতে হবে, এবং যেন সেই উত্তরটা তোমরা চিরদিন মনে রাখতে পারো, সেই জন্য সেই বাইবেল পদটা পড়তে হবে। এটার অর্থ এই নয় যে আমরা তাড়াতাড়ি করে বা আলোচনা না করে সরাসরি প্রশ্নের উত্তরটা, আমরা যে টেক্সট দেওয়া আছে, অন্যান্য বাইবেল ভার্স দেওয়া আছে, ওখান থেকে খুব ইজিলি বা সহজেই আমরা উত্তরগুলো লিখতে পারি, কিন্তু আমরা যদি এইভাবে আলোচনা না করি তাহলে আমাদের জ্ঞানের পরিধি বা বাইবেলের শিক্ষা বা ঈশ্বরকে জানা আমাদের পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ হবে না, এটা হয়তো অর্ধেক হবে বা আংশিক আমরা ঈশ্বরকে জানতে পারব। কিন্তু ঈশ্বরের ক্ষমতা, তার প্রতাপ যদি আমরা পুরোপুরিভাবে যদি জানতে চাই, তাহলে আমাদেরকে সব বাইবেল পদগুলো পড়তে হবে। পড়ার পরে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে, ধ্যান করতে হবে, প্রার্থনা করতে হবে, এবং প্রার্থনার মধ্যে দিয়া ঈশ্বরের কাছ থেকে আমরা সেই জ্ঞান আমরা লাভ করতে পারি। আর জ্ঞান ছাড়া আমরা ঈশ্বরের বাক্য বুঝতে পারব না। যেমন যাকো পুস্তক 1:5 মধ্যে যেটা বলা হয়েছে যে তোমাদের যদি কারো জ্ঞানের অভাব হয়, সে যেন ঈশ্বরের কাছে তাহা যাচনা করে, সন্দেহ না করে। অর্থাৎ ঈশ্বরের কাছে যদি আমরা কিছু চাই, যেমন মতি 7:7 মধ্যে বলা হচ্ছে, চাও তোমাদিগকে দেওয়া যাইবে, এখন দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাবে। আমরা যদি ঈশ্বরের কাছে জ্ঞান যাচনা না করি, ঈশ্বরের কাছে না চাই, তাহলে ঈশ্বর দিবেন না। একটা বাচ্চা যদি না কাঁদে, তাহলে মা তাকে দুধ বা কোনো ফিডার কোনো কিছু খাওয়াবেন না। সুতরাং আমাদের ঈশ্বরের কাছে ক্রন্দন করতে হবে, ঈশ্বরের কাছে চাইতে হবে, ঈশ্বরের সাহায্য নিতে হবে। তাইলে ঈশ্বর আমাদের তার বাক্য বুঝার মতো জ্ঞান তিনি দান করবেন, এবং এইভাবে আমরা স্রষ্টাকে, অর্থাৎ এই সৃষ্টির স্রষ্টাকে আমরা আবিষ্কার করতে পারব, এবং স্রষ্টার ক্ষমতা, স্রষ্টার আধিপত্য, স্রষ্টার মহত্ব, স্রষ্টার অনন্ত পরাক্রম, অদৃশ্য গুণ সম্পর্কে, এবং সত্যময় ঈশ্বরকে এবং জীবন্ত ঈশ্বরকে আমরা আবিষ্কার করতে পারব। এবং সেটা শুধু এই পাঠের জন্য নয়, আমাদের ব্যক্তিগত জীবনের জন্য। এবং এটাই আমাদের খেয়াল করতে হবে। এইভাবে যদি আমরা এই সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা, প্রথম পাঠের 8টা বই আছে এখানে, এইভাবে 5টা বইয়ের মধ্যে প্রায় 50টা লেসন আছে। এই 50টা লেসন যদি এইভাবে আমরা আলোচনা করতে পারি, ভালো করে পড়তে পারি, তাহলে আমরা একজন ভালো প্রচারক হয়ে যেতে পারব, শুধু এই 5টা বইয়ের মধ্যে দিয়া। সুতরাং আমি সবাইকে এনকারেজ করতেছি, আমাদের কি লিডার্স যারা আছে তাদেরকে এনকারেজ করতেছি, যেন কি লিডার্সরা এই পাঠগুলো তারা নিজেরা আবার পড়ে, এবং আমি যেভাবে একটা পাঠ আলোচনা করেছি, এইভাবে যদি তারা নিজেরা নিজেদের জন্য আলোচনা করতে পারে, নিজেরা বুঝতে পারে, এবং সেইভাবে পাঠ প্রস্তুত করে এবং ছেলেমেয়েদেরকে শিক্ষা দেয়, অন্তত পক্ষে তারা আংশিকভাবে সত্য ঈশ্বরকে, জীবন্ত ঈশ্বরকে আবিষ্কার করতে পারবে, এবং তাদের নিজেদের জন্য তারা যে জিনিসটা শিখতে পারবে যে ঈশ্বর উপর তাদের নির্ভরতা, ঈশ্বর উপর তাদের বিশ্বাস বাড়বে, এবং তারা জীবন্ত সদাপ্রভু ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের মধ্যে লিঙ্ক তৈরি করে, যে কোনো পৃথক নয়, যিনি ঈশ্বর, তিনি পুত্র ঈশ্বর এবং পিতা ঈশ্বর এবং পবিত্রতা ঈশ্বর, এই তিন ব্যক্তি বা তিন ঈশ্বরের সাথে সম্পৃক্ত রেখে, যুক্ত রেখে ছাত্রছাত্রীরা আস্তে আস্তে তারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে পারবে, এবং এইভাবে আমাদের যেটা মিশন বা আমাদের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। সুতরাং তোমরা যারা কি লিডার্স রয়েছ, যারা প্রধান লিডার রয়েছ, তোমরা এইদিকে দৃষ্টিপাত করবে এবং এইভাবে একটার পর একটা পাঠ আলোচনা করবে। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন, এবং ঈশ্বর তোমাদের সঠিকভাবে পরিচালনা করুন। তোমাদের সবাইকে ধন্যবাদ।